রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ রোববার 6 মার্চ, 21 ফাল্গুন এবং ফার্সি 15 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। রাশিয়ার উপর পাশ্চাত্যের চাপ বৃদ্ধির বিরুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে মিয়ানমারের সীমান্তবর্তী পার্বত্য জেলা বান্দরবনের রোয়াংছড়ি উপজেলায় ধারাবাহিক হত্যাকাণ্ড সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে হজরত আবুল ফজল আব্বাস আলাইহিসালামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে নতুন ধারাবাহিক আলোচনা সুখের নীর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় সৌদি যুবরাজের আগ্রহ প্রকাশ, স্বাগত জানিয়েছে আমির আবদুল্লাহিয়া। ইউক্রেন সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এরদোগান, নো ফ্লাই জোনের বিরুদ্ধে পুতিনের কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্রলীগের কয়েকজন সাময়িক বহিষ্কার। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত, পুলিশ সহ আহত 20। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলোজমা খামেনি আজ সকালে বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণ দিবস উপলক্ষে নিজ দপ্তরের প্রাঙ্গণে দুটি ফলের চারা রোপণ করেন তিনি। ইরানে 6 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত প্রাকৃতিক সম্পদ সপ্তাহ পালিত হয়। প্রাকৃতিক সম্পদ সপ্তাহের প্রথম দিনকে বৃক্ষরোপণ দিবস হিসেবে অভিহিত করা হয়। তিনি ফলের চারা রোপণের পর বলেছেন, বৃক্ষরোপণ হচ্ছে পুরোপুরি ধর্মীয় ও বিপ্লবী কাজ। বন জঙ্গল ও পরিবেশ ধ্বংসের অর্থ হচ্ছে জাতীয় সম্পদ ধ্বংস করা, এটি জনস্বার্থের ক্ষতি করে। তিনি আরো বলেন, বন্য প্রাণী রক্ষার বিষয়টিকে উপেক্ষা করাও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। পবিত্র ইসলাম ধর্মে খাবারের প্রয়োজনেই কেবল শিকারের অনুমতি দেয়া হয়েছে, অন্যথায় এটি অবৈধ। শিকার করার জন্য সফরও হারাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলোজমা খামেনি বলেন, পরিচ্ছন্ন ও জীবাশ্মবিহীন জ্বালানি যেমন পারমাণবিক বিদ্যুতের ব্যবহার গোটা বিশ্বে বাড়ছে এবং আমাদের অঞ্চলের দেশগুলোও সেদিকে অগ্রসর হচ্ছে। বায়ু এবং সৌর বিদ্যুৎও রয়েছে, এসবের উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বৃহস্পতিবার রিয়াদের পক্ষ থেকে যে আগ্রহ দেখিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, সৌদি যুবরাজের সাম্প্রতিক মন্তব্যকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন আগ্রহ বলে বিবেচনা করছে তেহরান। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তাতে শুধু দুই দেশই লাভবান হবে না, বরং বন্ধু দেশগুলো উপকৃত হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান বলেন, সৌদি যুবরাজের বক্তব্যকে আমরা স্বাগত জানাই। এর আগে গত বৃহস্পতিবার আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরান হচ্ছে চিরদিনের জন্য আমাদের প্রতিবেশী দেশ, আমরা এই বিষয়টি পরিবর্তন করতে পারব না, আবার তারাও বিষয়টি পাল্টাতে পারবে না, ফলে একসঙ্গে কাজ করা এবং সহাবস্থানের পথ খোঁজা আমাদের দুই দেশের জন্যই কল্যাণকর। এ প্রসঙ্গে আবদুল্লাহিয়ান বলেন, সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও তেহরান বারবার সৌদি আরবকে সুসম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি যুদ্ধ বন্ধ করে এবং ইউক্রেনকে অসামরিকীকরণের ব্যাপারে রাশিয়া যে দাবি জানিয়েছে তা মেনে নেয়, তবেই শুধু চলমান সামরিক অভিযান বন্ধ করা সম্ভব। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে এসব কথা বলেছেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনকে নব্য নাজিবাদ মুক্ত করতে হবে এবং গত 8 বছর ধরে দোনবাস এলাকায় বেসামরিক লোকজনের উপর যারা রক্তক্ষয়ী অপরাধ যজ্ঞ চালিয়েছে তাদের বিচার করতে হবে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে পুতিন আরও বলেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর উপর নিখুঁতভাবে হামলা চালাতে ও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এড়াতে হাই প্রিসিশন অস্ত্র ব্যবহার করছে। ইউক্রেন বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন পুতিন। তুর্কি সূত্র থেকে জানানো হয়েছে, চলমান ইউক্রেন সংকট নিরসনে আঙ্কারা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে চায় বলে প্রেসিডেন্ট এরদোগান আগ্রহ প্রকাশ করেছেন। ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় যারাই মদদ দেবে তারা সরাসরি সশস্ত্র যুদ্ধে জড়িয়ে গেছে বলে ধরে নেবে ক্রেমলিন। গতকালই কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, নো ফ্লাই জোন গঠনের কারণে রাশিয়ার জন্য কোনো হুমকি দেখা দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রেসিডেন্ট পুতিন সুস্পষ্ট করে বলেন, নো ফ্লাই জোন গঠনের ফলাফল শুধু ইউরোপের জন্য বিপর্যয়কর হবে না, বরং সারা বিশ্বের জন্য তা বিপদ ডেকে আনবে। ইউক্রেনের শাসকদেরকে তিনি নব্য নাৎসি হিসেবে উল্লেখ করে বলেন, তারা সাধারণ জনতাকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। এদিকে রাশিয়ার সাথে নেটো জোটের যুদ্ধ বাঁধানোর উস্কানি দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এ অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লেভরভ। গতকাল তিনি বলেন, জেলেনস্কির বক্তব্য শুনে মনে হয় সংকট নিরসনের জন্য শান্তি আলোচনার চেয়ে তিনি যুদ্ধে নেটো জোটকে টেনে আনতেই বেশি তৎপর। ইউক্রেন প্রসঙ্গে আরও খবর শুনবেন সংবাদের পরবর্তী অংশে। অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় কলেজের জরুরি একাডেমিক কাউন্সিলের সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় কলেজের জরুরি একাডেমিক কাউন্সিলের সভা শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হাসানকে 3 বছর এবং আরও 2 শিক্ষার্থীকে 2 বছর আর 7 জনকে 1 বছরের জন্য কলেজের সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রেক্ষিতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সব ধরনের মিটিং মিছিল সমাবেশ সহ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় এক জরুরি সভা শেষে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাসে মিছিল মিটিং সভা সমাবেশ সহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। কলেজের ছাত্রাবাস ও কলেজ ক্যাম্পাসের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনো পরিস্থিতিতে তারা কলেজ কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়াই যে কোনো শিক্ষার্থীকে আটক এবং তার কক্ষ তল্লাশি সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এদিন জরুরি একাডেমিক সভা বসে। তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রমাণিত হয়। এদিকে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত 15 জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করেছেন। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবরও একটি লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক সহ অভিযোগকারী ওই 15 শিক্ষার্থী। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা খসড়া প্রস্তাব যুদ্ধ বন্ধের জন্য নয়, দোষারোপের জন্য ছিল। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী আগামীকাল আরব আমিরাতে যাচ্ছেন। সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবে বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, খসড়া প্রস্তাবটি পড়লেই দেখবেন এটা যুদ্ধ বন্ধের জন্য ছিল না। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত এবং এক পুলিশ সদস্য সহ 20 জন আহত হয়েছেন। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের শ্রীনগরের আমিরা কদলে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় এক বেসামরিক ব্যক্তি নিহত এবং এক পুলিশ সদস্য সহ অন্য 20 জন আহত হয়েছেন। আচমকা ওই বিস্ফোরণের পর ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ রোববার বিকেলের ওই ঘটনায় হামলাকারীদের সন্ধানে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শুরু হয়েছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, আমিরা কদল বাজারে ওই বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ কর্মী সহ 21 জন স্প্লিন্টারের আঘাতে আহত হন। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই ঘটনার খবর পেয়ে অন্যান্য নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। হামলাকারীদের খোঁজে ব্যাপক তল্লাশি চলছে। আহত সবাইকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, আমিরা কদলে নিরাপত্তা বাহিনীর একটি দল মোতায়েন ছিল। এ সময় তাদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়, কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়, অন্য জায়গায় গিয়ে বিস্ফোরিত হয়। পুলিশের আইজি বিজয় কুমার বলেন, সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চলছে। গত ফেব্রুয়ারিতে অজ্ঞাত গেরিলারা শ্রীনগরের খাজাবাজার এলাকায় মোতায়েন থাকা পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করেছিল। গ্রেনেডটি রাস্তার মাঝখানে বিস্ফোরিত হওয়ায় বিস্ফোরণের ফলে আশেপাশের দোকানের কাঁচ ভেঙে যায়। অটো স্ট্যান্ডে রাখা একটি অটো ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় কর্তব্যরত এক পুলিশ সদস্য আহত হলে তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে এফআইআর নথিভুক্ত করে তদন্ত চালাচ্ছে পুলিশ। সেই ঘটনার জের না মিটতেই এবার ফের অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় হতাহতের ঘটনা ঘটল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে, আবারও ইউক্রেন প্রসঙ্গ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেদেশের সামরিক বাহিনী দীর্ঘ পাল্লার হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে ইউক্রেনের স্টারো কুস্তিয়ান্তিনি বিমান ঘাঁটি অকার্যকর করে দিয়েছে। একই সঙ্গে গত 24 ঘন্টায় ইউক্রেন নিয়ন্ত্রিত একটি S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস এবং 10টি বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এসব তথ্য জানিয়েছেন। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিয়াপোলের সিটি কাউন্সিল আজ জানিয়েছে, তারা শহর থেকে নতুন করে বেসামরিক জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার প্রচেষ্টা শুরু করবে। গতকাল রাশিয়া 5 ঘন্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা দফায় দফায় লঙ্ঘন করা হয়। এজন্য দুপক্ষই পরস্পরকে দোষারোপ করেছে। অপরদিকে ইউক্রেনকে যুদ্ধ বিমান সরবরাহ করার জন্য পোল্যান্ডের সাথে একটি চুক্তির প্রক্রিয়া নিয়ে কাজ করছে আমেরিকা। ওয়াশিংটন দাবি করছে, ইউক্রেনের চাপের কারণে তারা এই বিমান দিচ্ছে এবং এর ফলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিমান হামলা মোকাবেলা করতে সক্ষম হবে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 11,000-এর বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। আজ ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। ইউক্রেনের সরকার বলছে সেদেশে রুশ সেনারা ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এর আগে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেন অভিযানে তাদের 498 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তারা বলেছে এই অভিযানে রাশিয়ার 1,597 জন আহত হয়েছেন। একই সঙ্গে রাশিয়া দাবি করেছে চলমান সামরিক অভিযানে ইউক্রেনের 2,870 সেনা নিহত হয়েছেন আর আহত হয়েছেন 3,700 সেনা। অবশ্য ইউক্রেন এখন পর্যন্ত তাদের সেনাদের হতাহত হওয়ার বিষয়ে কোনো হিসাব দেয়নি। এবার অন্য প্রসঙ্গ, আজ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে মসজিদুল আকসার প্রবেশ পথে ইহুদিবাদী সেনাদের উপর ফিলিস্তিনি যুবকের শাহাদাত পিয়াসী হামলা প্রশংসনীয়। হামাস ওই বিবৃতিতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধে প্রতিরোধ জোরদার করতে সব ফিলিস্তিনি তরুণের প্রতি আহ্বান জানিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে যুদ্ধ ঘোষণা। পর্যবেক্ষকরা বলছেন পুতিনের এই ঘোষণাকে পাশ্চাত্যের প্রতি মস্কোর আলটিমেটাম হিসেবে দেখা হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে ওই দেশটিতে রুশভাষীদের রক্ষার উপর গুরুত্বারোপ করে বলেছেন রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে যুদ্ধ ঘোষণা। পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার চলমান সংঘাতে ন্যাটো জোটের হাত রয়েছে। ব্রিটেনের একজন মন্ত্রীর এমন বক্তব্যের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন এ অবস্থায় আমাদের পরমাণু ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। পর্যবেক্ষকরা বলছেন রাশিয়ার উপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি এবং এটাকে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ বলে ধরে নেওয়া হবে বলে পুতিন যে ঘোষণা দিয়েছেন তা আসলে পাশ্চাত্যের প্রতি মস্কোর আলটিমেটাম হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক সামরিক অভিযানের পর মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব এ পরিস্থিতিকে রাশিয়াকে দুর্বল করার জন্য বিরাট সুযোগ বলে মনে করছে। এ কারণে পাশ্চাত্য রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতে না গেলেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার অর্থনীতি, বাণিজ্য ও ব্যাংকিং কার্যক্রম থেকে শুরু করে দেশটির প্রচার মাধ্যম, খেলাধুলা, সফর ও পণ্য পরিবহনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে পাশ্চাত্য জোট। তবে পাশ্চাত্য, বিশেষ করে আমেরিকা, ইউরোপ সহ আরও অনেক দেশের জ্বালানি চাহিদার কথা বিবেচনা করে রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানির উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। এমনকি আরও অনেক নিষেধাজ্ঞার বিষয়ে কিছু বলা না হলেও সেসবও বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। দৈনিক ওয়াশিংটন পোস্ট এক নিবন্ধে লিখেছে আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা ইরানের তেল ও গ্যাস রপ্তানির উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি, কেননা এক্ষেত্রে নিষেধাজ্ঞা দিলে খোদ পাশ্চাত্যের অনেক তেল ব্যবসায়ী আত্মঘাতী নিষেধাজ্ঞার কবলে পড়বে। তবে এরই মধ্যে রাশিয়ার বাণিজ্য জাহাজ বিভিন্ন দেশের ঘাঁটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় রাশিয়া এর আগে পাশ্চাত্যের আচরণকে দোষসুলভ আচরণ বলে অভিহিত করে বলেছিল বিশ্বটা এত বড় যে আমেরিকা ও ইউরোপ নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার মতো একটি বৃহৎ দেশকে কোণঠাসা করতে পারবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন পাশ্চাত্য রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক দস্যুপনা করছে এবং মস্কো তাদের এই আচরণের জবাব দেবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। মিয়ানমারের সীমান্তবর্তী পার্বত্য জেলা বান্দরবনের রোয়াংচুরি উপজেলায় গত 10 দিনে অন্তত 7 জন খুন হয়েছেন। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য জেলা বান্দরবনে রোয়াংচুরি উপজেলায় গত 10 দিনে অন্তত 7 জন খুন হয়েছেন। সর্বশেষ গতকাল শনিবার বিকেল 4টায় দুপক্ষের গোলাগুলিতে 4 জন নিহত হয়েছে। রোয়াংচুরির তারাশা ইউনিয়নের মংবাইতং পাড়ায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। সেখানে একটি খাদে লাশ 4টি পড়েছিল। অপর এক সন্ত্রাসী হামলায় রোয়াংচুরি উপজেলা সদর ইউনিয়নের নতুন পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন জনসংহতি সমিতি বা জেএসএস এর সাবেক একজন কর্মী। নিহত ব্যক্তির নাম মং চিং সুয়ে মারমা। শনিবার দুপুরে রোয়াংসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির জানিয়েছেন, মং সিং সুয়ে মারমার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এছাড়া গত 26 ফেব্রুয়ারি রোয়াংসরি উপজেলার তারাসা ইউনিয়নের বুকখ্যাংপাড়ায় উনুমং মারমা নামে জনসংহতি সমিতির মূল দলের একজন কর্মীকে অস্ত্রধারীরা গুলি করেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার 3 মার্চ রোয়াংসরি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় একজন নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, স্থানীয় উপজাতি বাসিন্দা 45 বছর বয়স্ক ওই নারী বৃহস্পতিবার সকালে পাহাড়ে ঝুমে গিয়েছিলেন। বিকেল নাগাদ ফিরে না আসায় বাড়ির লোকজন সন্ধ্যায় পাহাড়ে গিয়ে ঝুম ঘরে তার লাশ দেখতে পায়। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরনের কাপড় এলোমেলো ছিল। বান্দরবানের আইন শৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ অবনতির কারণ ব্যাখ্যা করে স্থানীয় সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু রেডিও তেহরানকে জানান,
ওই দুই গ্রুপের মধ্যে সেখানে ওই স্থানীয় নেতৃত্ব কর্তৃত্ব চাঁদাবাজি নিয়ে আধিপত্য আছে। সেটা হচ্ছে এখানে মক পার্টি হচ্ছে লোকাল গ্রুপ, আর হচ্ছে জেএসএস সন্ত গ্রুপ। এটা স্যার সবগুলো মিলে বিভিন্ন উপজাতি মিলে গ্রুপ গুলো করছে। মক পার্টি যেটা সেটা সবই আমার মারমা, ওরা কাঠ বাস ঠিকাদার, স্থানীয় যে রিসোর্স আছে ওই রিসোর্স গুলা থেকে নেই। আর এগুলো ইন্টার এরিয়াতে স্যার ওই সমস্ত জায়গায় পুলিশ ক্যাম্প সেনাবাহিনীর ক্যাম্প আছে, কিন্তু ওরা যেখানে কাজগুলো ঘটায় ওই তো ওইখানে নেই। তো আশেপাশে পুলিশ ক্যাম্প থাকলেও দূরে আছে আর কি।
এ প্রসঙ্গে বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার আজ সকাল 11টার দিকে তার কার্যালয়ে ব্রিফিং করে বলেন, এখানে যে খুনগুলো ঘটছে এর সঙ্গে সাধারণ আইন শৃঙ্খলার বিষয়কে না মিলিয়ে আলাদাভাবে দেখতে হবে। সমতলের সঙ্গে পাহাড়ের ঘটনা মেলানো যাবে না, এখানে ধরন ভিন্ন। পুলিশ সুপার বলেছেন, বান্দরবানে বেশ কয়েকটি সংগঠন সক্রিয় রয়েছে, তাদের নিজেদের মধ্যে সমস্যা রয়েছে। এটা সাধারণ মানুষের সমস্যা নয়, এটা সংগঠনগুলোর আভ্যন্তরীণ সমস্যা। এরও বহিঃপ্রকাশ ঘটছে এইসব খুন খারাপির মাধ্যমে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। আর এর মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে হজরত আবুল ফজল আব্বাস আলাহ ইসলামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
হযরত আবুল ফজল আল আব্বাস আলাইহিস সালামের জন্মদিন।
হিজরি ক্যালেন্ডারের 4ঠা শাবান ইমানদার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমিরুল মোমিনীন হযরত আলীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন হযরত আবুল ফজলুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহ, যিনি ঈমান, আনুগত্য ও বীরত্বের আদর্শ হিসেবে মানব জাতির সামনে আলোকিত পথের সূচনা করে গেছেন। ঈমান ও আনুগত্য, শ্রদ্ধা ও ভালোবাসা যে অবিচ্ছেদ্য বিষয়, তা উপলব্ধি করা যায় আল্লাহ, রাসূল ও তার আহলে বাইতের ইমামদের প্রতি হযরত আব্বাসের প্রগাঢ় ঈমান এবং অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা থেকে। এই মহামানবের জীবন ও কর্ম থেকে প্রতিটি মুসলমানের, এমনকি প্রতিটি মানুষের অনেক কিছু শিখবার আছে। তাঁর জন্মবার্ষিকীতে তাঁর পুণ্যময় জীবন ও আদর্শ নিয়ে সংক্ষেপে আলোচনা করব আমরা আজকের এই আসরে। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি গাজী আব্দুর রশিদ। 1300 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজও আব্বাস ইবনে আলীর ইমানী শক্তি, তাঁর অসীম সাহসিকতা ও বীরত্বের কাহিনী ইতিহাসের পাতায় অলঙ্কৃত হয়ে আছে, আর তা থেকে শিক্ষা ও অনুপ্রেরণা লাভ করছে সকল যুগের সত্য অনুসন্ধানী মানুষ। আবুল ফাজল নামে বহুল পরিচিত আব্বাস ইবনে আলী আসলে পরবর্তী প্রজন্মের সামনে এমন একটি চেরাগ জ্বালিয়ে দিয়েছেন যার আলো মানুষকে ইমান ও সত্য পথে চলতে সহায়ক হিসাবে কাজ করছে। তিনি ইবাদত বন্দেগী আধ্যাত্মিকতার বিচারে অনেক উচ্চ মর্যাদার একজন ব্যক্তিত্ব। নবীনন্দিনী ফাতেমাতুজ্জাহরা সালামুল্লাহি আলাইহার মৃত্যুর পর আলী আলাইহিসালাম ফাতেমা কালাবিয়াকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন মহিহষী ও গুণবতী নারী। নবী পরিবারের প্রতি তাঁর ছিল বিশেষ শ্রদ্ধা ও আনুগত্য। নবীজির আহলে বাইতের প্রতি তাঁর ভালোবাসা ও অনুরাগ ছিল কোরআনের বর্ণনার মতো, যেখানে নবীজির রেসালাতের প্রতিদান হিসেবে আহলে বাইতের প্রতি ভালোবাসার ইঙ্গিত রয়েছে। কোরআনে বলা হয়েছে, বলো, আমি রেসালাতের জন্য তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, তবে একটা জিনিস চাই, তা হল আমার নিকটজনদের তোমরা ভালোবাসবে। তিনি হযরত জাহরা সালামুল্লাহি আলাইহার প্রিয় ভাজন হাসান হুসাইন জেনাব এবং উম্মে কুলসুমের ব্যাপারে মাতৃসুলভ ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তাদের যথাযোগ্য যত্ন নিতেন তিনি। পক্ষান্তরে পূত পবিত্র ও চরিত্রবান এই মহিয়সী নারী আহলে বাইতের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধেয়। হযরত জেনাব সালামুল্লাহি আলাইহা তাঁর সাথে সুখ দুঃখের অংশীদার হতেন। হযরত আবুল ফাজল ছিলেন এই ইমানদার ও পবিত্র অন্তরের অধিকারী নারীর সন্তান। তিনি ছিলেন চার পুত্র সন্তানের জননী, সেজন্যে তাঁকে উম্মুল বানিন বা ছেলেদের মা নামে অভিহিত করা হতো।
হযরত আব্বাস ছিলেন উম্মুল বানিনের প্রথম সন্তান। তিনি 26 হিজরির 4 শাবান তারিখে মদিনায় জন্মগ্রহণ করেন। আব্বাসের চেহারা ছিল চাঁদের মতো জলজলে। পরবর্তীকালে তাঁর চারিত্রিক সৌন্দর্যের কারণে তিনি কামারে বানি হাশেম বা হাশেমের চাঁদ উপাধি লাভ করেছিলেন। ইমাম আলী আলাইহিসসালামের বিশেষ শিক্ষা হযরত আব্বাসের জীবনে বা তাঁর আত্মিক ও আধ্যাত্মিক চিন্তা চেতনায় ব্যাপক প্রভাব ফেলেছিল। আলী আলাইহিসসালাম আব্বাসকে কৃষিকাজ, বিভিন্ন বিষয়ের জ্ঞান, তীরন্দাজি, তলোয়ার চালনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। সেজন্যে আব্বাস কখনো কৃষিকাজ করেছেন, কখনো বা মানুষকে হাদিস এবং ইসলামী শিক্ষা দিয়েছেন এবং সর্বাবস্থায় পিতার মতো দুর্বল অসহায়দের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। আব্বাসের আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্য ছিল শিষ্টাচার বা রীতিনীতি মেনে চলা। আলী আলাইহিসসালাম হযরত আব্বাস সম্পর্কে বলেছেন, পাখির ছানা যেভাবে তার মায়ের মুখ থেকে আহার গ্রহণ করে, তেমনি আব্বাস নিষ্ঠার সাথে আমার কাছ থেকে জ্ঞানের সবক গ্রহণ করেছে। হযরত আলী আলাইহিসসালামের শাহাদাতের পর হযরত আব্বাস তাঁর সর্বশক্তি ও সামর্থ্য দিয়ে নিজ ভাই ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে সহযোগিতা করতে এগিয়ে এসেছিলেন। তিনি কখনোই তাঁদের সামনে নিজেকে জ্ঞানী বা সম্মানিত ভাবেননি, কিংবা তাদের প্রতি সম্মান প্রদর্শন ও শিষ্টাচারের ক্ষেত্রে কিছুতেই তিনি পিছপা হননি। তাঁর বীরত্বের বিষয়টি বহু ক্ষেত্রেই ইমাম আলী আলাইহিসসালামের কথা স্মরণ করিয়ে দিত। ছোটবেলা থেকেই তিনি তাঁর পিতার সাথে বহু যুদ্ধে অংশ নিয়ে ইসলাম রক্ষার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। ঐতিহাসিক আশুরা বিপ্লবেও তিনি ইমাম হুসাইন আলাইহিসসালামের কাফেলার অগ্রবর্তী সৈনিক ছিলেন।
যখন উমাইয়া শাসক ইয়াজিদের সেনারা ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তার সাথীদের ঘিরে ফেলল, সেই 61 হিজরির মুহররম মাসের সপ্তম দিনে শত্রুদের সারিকে আব্বাস দমন করেছিলেন এবং ইমামের বাহিনীর তৃষ্ণার্তদের জন্য পানি নিয়ে এসেছিলেন। তিন দিন পর আশুরার দিনেও ইয়াজিদি বাহিনী ইমামের সঙ্গী সাথীদের ঘিরে ফেললে পুনরায় বীর বিক্রমের সাথে তিনি পানির উৎস ফোরাতে গিয়েছিলেন ইমামের সন্তান এবং তাঁর বাহিনীর জন্য পানি আনতে। এ সময় তিনি যে কালজয়ী আদর্শ স্থাপন করে গেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন। আব্বাস নিজেও ছিলেন ভীষণ তৃষ্ণার্ত। তিনি নিজে পান করার জন্য যখন আজলা ভরে পানি নিলেন তখন হঠাৎ ইমামের সন্তানদের কথা মনে পড়ে গেল। তিনি আর পানি পান করতে পারলেন না। ফোরাত থেকে ফিরে আসার পথেই তিনি নির্মমভাবে শহীদ হন। শহীদ হবার পর তাঁর পবিত্র দেহটি যখন ঘোড়ার পিঠ থেকে মাটিতে লুটিয়ে পড়ে তখন ইমাম হোসাইন আলাইহিসসালাম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আব্বাসের মাথাটি কোলে নিয়ে বলেছিলেন, প্রিয় ভাই আমার, তুমি যেভাবে পরিপূর্ণভাবে জেহাদ করেছ আল্লাহ তোমাকে সর্বোত্তম পুরস্কার দিন।
শ্রোতা ভাই বোনেরা, হযরত আবুল ফজলুল আব্বাসের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জ্ঞাপন করে এখানে শেষ করছি আজকের এই আসর। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আজ 6 মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, বাংলার সমৃদ্ধি, জাহাজের 28 নাবিক নিরাপদে রোমানিয়ায়। দৈনিক প্রথম আলো, বান্দরবনে 2 গ্রুপের গোলাগুলিতে নিহত 4। দৈনিক কালের কণ্ঠ, 2টি রুশ যুদ্ধ বিমানকে গুলি করে পাইলটদের বন্দির দাবি ইউক্রেনের। দৈনিক যুগান্তর, ইউক্রেনের বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি রাশিয়ার। দৈনিক মানব জমিন, রাশিয়া 88 বিমান হেলিকপ্টার হারিয়েছে ইউক্রেন। দৈনিক ইত্তেফাক, অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট শক্তিশালী হয়ে এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। বিএসএফ আবাসিকে গুলি চালালেন জওয়ান, মৃত্যু 4 সহকর্মীর, মৃত 3ও। দৈনিক আজকাল, চেরনোবিলে তৈরি হচ্ছিল মারণাস্ত্র ডার্টি বম্ব, ইউক্রেনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাশিয়ার। দৈনিক সংবাদ প্রতিদিন, পুরভোটে ভরাডুবি হল কেন বিজেপিতে প্রশ্ন, অভ্যন্তরীণ সমীক্ষার ভাবনা গেরুয়া শিবিরে। দৈনিক আনন্দবাজার পত্রিকা। এবার দুটি বিষয়ে বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সরকারি কর্মচারী বিধিমালা 1979 অনুযায়ী সরকারি কর্মচারীদের প্রতি 5 বছর পর ডিসেম্বরে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার বিধান, কিন্তু এই বিধানকে মানছে না সরকারি চাকুরেরা, এর কারণ কি?
আপনাকে ধন্যবাদ। প্রতি 5 বছর পর পর বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার কথা থাকলেও এই সম্পদের হিসাব তারা দিচ্ছে না, এ নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর করেছে। খবরটি যথেষ্ট গুরুত্বপূর্ণ আমি মনে করি। এর 2টি প্রধান কারণ হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি তাদের সম্পদের হিসাব দেন এবং এই বিধিমালা অনুসরণ করেন, তাহলে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে তাতে পরিষ্কার সরকারি কর্মকর্তা কর্মচারীরাই বেশি দুর্নীতি করে থাকেন এবং এই বিধান মেনে সম্পদের হিসাব জমা দিতে গেলে তাদের সেই দুর্নীতি ধরা পড়বে এবং দুর্নীতির অর্থ বা সম্পদ ফেরত দিতে হবে। এটি গেল একদিক। আরেকটি দিক হচ্ছে যে এই বিধিবিধান দীর্ঘদিন ধরে না মানার পরেও এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা বা নির্দেশ দেওয়ার পরেও এই বিধান যখন মানা হয় না, তখন বুঝতে হবে যে প্রশাসন মুখ থুবড়ে পড়েছে। এই প্রশাসনের প্রধানমন্ত্রীর কথা পর্যন্ত গ্রাহ্য করা হয় না। তার মানে হচ্ছে যে এই সমাজ, এই প্রশাসন আর স্বাভাবিক অবস্থায় নেই, এটি অস্বাভাবিক মাত্রায় দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাকেও এই প্রশাসনের লোকজন গণ্য করে না। একটি কথা বাংলাদেশে খুব প্রচলিত হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং আমলারাই দেশ চালায় এখন, অর্থাৎ রাজনীতিবিদদের হাতে নেই। এই অভিযোগ দেশের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে আসে। এ বিষয়টিও আমার মনে হয় যে প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিসভার সদস্যদের মাথায় নেওয়া উচিত। পাশাপাশি আরেকটি কথাও বলবো যে সংসদ সদস্যদেরও সম্পদের হিসাব দেওয়ার কথা ছিল। এই ঘোষণা কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এই ঘোষণা বাস্তবায়ন করা হয়নি। যখন এই ঘোষণা বাস্তবায়ন করা হয়নি, তখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিষয়টিতে মনে হয় আশকারা পেয়েছেন।
জনাব সিরাজুল ইসলাম, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা দিয়েছে তাকে রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ ঘোষণার সামিল বলেছেন। পাশাপাশি সম্ভাব্য নো ফ্লাই জোন গঠনের যে কোনো উদ্যোগে যুক্ত দেশ যুদ্ধে জড়িয়েছে বলে ধরে নেওয়া হবে, এমন হুমকিও তিনি দিয়েছেন। কিভাবে দেখছেন এসব হুমকিকে?
জি, ইউক্রেনের আকাশসীমায় যদি নো ফ্লাই জোন গঠন করা হয়, তাহলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এই প্রক্রিয়ার সাথে যারা যারা জড়িত থাকবে তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে ধরে নেওয়া হবে। তার মানে সেই সমস্ত দেশের ওপর রাশিয়া হামলা চালাবে, এটি তার বক্তব্য থেকে মোটামুটি পরিষ্কার। পাশাপাশি আরেকটি কথা যেটি বলেছেন, পশ্চিমা যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়ার উপর, সেই নিষেধাজ্ঞা মূলত যুদ্ধ ঘোষণার সামিল। এ দুটি কথাই খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে যে রাশিয়ার জন্য দুটি বিষয় বেশ বিপজ্জনক। এই বিপজ্জনক অবস্থায় যেহেতু রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে, সেক্ষেত্রে যে কোনো সময় যুদ্ধের পরিধি বেড়ে যেতে পারে এবং আমি মনে করি যে এটি অনেক বড় ধরনের একটি হুঁশিয়ারি সংকেত। আমরা আজকে খবর পাচ্ছি যে পোল্যান্ডের মাধ্যমে আমেরিকা ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়ার চেষ্টা করছে। যদিও আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন গঠনের বিরোধিতা করেছে, তবে যে সমস্ত তৎপরতা চলছে সেগুলোও রাশিয়ার জন্য এক ধরনের যুদ্ধ প্রক্রিয়ায় জড়িয়ে যাওয়ার মতো ব্যাপার। সে জায়গা থেকে পুতিন খুব সিরিয়াসলি নিয়েছেন বিষয়গুলো এবং ব্যাপারটি যদি এই পর্যায়ে যায়, তাহলে আশঙ্কা করা যাচ্ছে এই যুদ্ধের পরিধি বেড়ে যেতে পারে এবং ধীরে ধীরে সেটি তৃতীয় বিশ্বযুদ্ধের পর্যায়ে চলে যেতে পারে। যদি পরিস্থিতি এমন হয়, তাহলে সারা বিশ্বে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়বে এবং তা থেকে কারো রেহাই পাওয়া কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে পশ্চিমা দেশগুলোকে এখনও চিন্তা ভাবনা করে পা ফেলা উচিত এবং ইউক্রেন সংকট যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণ দূর করা জরুরি।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছে। চেরনোবিলে তৈরি হচ্ছিল মারণাস্ত্র ডার্টি বম, ইউক্রেনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাশিয়ার। খবরটি দৈনিক সংবাদ প্রতিদিন ছেপেছে। ইউক্রেন আক্রমণের প্রথম কয়েকদিনের মধ্যে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের দখল নেয় রাশিয়া। সেই দখলদারির পক্ষে রোববার যুক্তি সাজাল মস্কো। তাদের দাবি, ওই কেন্দ্রে পারমাণবিক অস্ত্র ডার্টি বম বানাচ্ছিল ইউক্রেন। কিয়েভের সেই প্রচেষ্টা বন্ধ করতেই চেরনোবিল দখল করেছিল রাশিয়া। তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি পুতিনের দেশ। রুশ সংবাদ মাধ্যমের দাবি, বিশ্বের নজর এড়িয়ে ফের পারমাণবিক অস্ত্র তৈরি করছিল ইউক্রেন। 2000 সালে বন্ধ হয়ে যাওয়া চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে বানানো হচ্ছিল ডার্টি বম্ব, যদিও তাদের সে অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। তাদের দাবি, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পারমাণবিক অস্ত্র সমর্পণ করেছিল ইউক্রেন, তারপর থেকে তারা আর পারমাণবিক অস্ত্র বানায়নি। কিন্তু রাশিয়ার এই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, তবে দাবির পক্ষে কোনো প্রমাণ তারা দিতে পারেনি। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, বিএসএফ এর আবাসিকে গুলি চালালো এক জওয়ান, যার জেরে মৃত্যু হয়েছে পাঁচ জওয়ানের, আহত হয়েছেন আরো অনেকেই। অমৃতসরের খাসা গ্রামের কাছে অবস্থিত বিএসএফ জওয়ানদের মেস, রোববার সেখানেই এক কনস্টেবল গুলি চালানো শুরু করেন, সেই গুলিতে চারজনের মৃত্যু হল। যে কনস্টেবল গুলি চালিয়েছেন তার নাম সাতেপ্পা বলে জানা গেছে, তারও মৃত্যু হয়েছে বলে খবর। আহত জওয়ানদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের গুরু নানক দেব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পাঁচটি দেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে। বিএসএফ আধিকারিকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এক দুর্ভাগ্যজনক ঘটনায় 6 মার্চ পাঁচ বিএসএফ জওয়ান আহত হয়। ভ্রাতৃহত্যার দায় কনস্টেবল সাতেপ্পা এসকের, সাতেপ্পা নিজেও আহত হন। আহত মোট 6 জনের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যাসত্য জানতে তদন্ত কমিটি বসানো হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন প্রান্তিক আয়োজনে, এখন রয়েছে সুখের নীর।
সুখের নীর,
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। এ ধারাবাহিকের অষ্টম পর্ব উপস্থাপনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিয়ের প্রাককালে বা বিয়ের জন্য বাগদত্তা ও বাগদত্ত পাত্রী ও পাত্রের অনেকেই বিয়ে পরবর্তী জীবনের পরিস্থিতিকে দাম্পত্য পূর্ববর্তী জীবনের বন্ধুত্বের মতোই স্বপ্নময় ও মধুর বলে মনে করেন। বাস্তবে এই দুই সময়ের পরিস্থিতির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। এই দুই পরিস্থিতির মধ্যে তুলনার কারণে অনেকেই দাম্পত্য জীবনকে অনীহা দৃষ্টিতে দেখেন। এ দুই জীবনের তুলনা আসলে স্বপ্নিল জীবনের সঙ্গে বাস্তব জীবনের তুলনার মতো। একদিকে রয়েছে ত্রুটিহীন মধুর বন্ধুত্বের সম্পর্ক এবং অন্যদিকে রয়েছে ভালো ও মন্দের অনুভূতি মিলিয়ে বাস্তবতা অনুভবের জগৎ। দাম্পত্য জীবনকে আদর্শ ও সুখময় করতে হলে ক্লান্তিহীন প্রচেষ্টা ও ধৈর্য ধারণ জরুরি। দাম্পত্য জীবন শুরুর পর স্বামীর কাছে প্রাধান্য পায় কাজ ও সামাজিক নানা সাফল্য। অন্যদিকে নববধূরা কেবল সেই সময়কে আদর্শ মনে করেন যে সময়ে তার প্রিয় পুরুষটি কেবল তার কথাই ভাবত এবং অন্য কিছুকেই তার চেয়ে বেশি গুরুত্ব দিত না। ফলে বিয়ের পর এ ধরনের নারী হতাশায় ভোগেন ও মনে করেন যে তার প্রতি স্বামীর ভালোবাসা ম্লান হয়ে গেছে। এ অবস্থায় তারা যে কোনো পারস্পরিক সম্পর্ককেই নেতিবাচক চোখে দেখেন।
তাই দাম্পত্য জীবনে প্রবেশের জন্য বাস্তববাদী হওয়া উচিত। বাস্তবতাগুলোকে নিয়ে যেতে হবে আদর্শ অবস্থার কাছাকাছি, যাতে যৌক্তিক ও বাস্তববাদী সিদ্ধান্ত নেওয়া যায়। এজন্য বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার সাহায্য নেওয়া জরুরি এবং পরস্পরকে এটা বোঝাতে হবে যে প্রেমময় সম্পর্ক ম্লান হয়ে যাওয়ার অর্থ দয়াহীনতা ও বন্ধুত্বের অবসান নয়। মনে রাখা দরকার, সংসার জীবনকে সফল করার জন্য ভালোবাসা ও অনুরাগ ছাড়াও আরও অনেক কিছুর দরকার রয়েছে।
ইরানি পরিবারগুলোতে বাবা মায়ের প্রতি সম্মানের মূল্যবোধ এখনও বেশি শক্তিশালী। এক জরিপে দেখা গেছে শতকরা 89% ইরানি উত্তরদাতা মনে করেন বাবা মায়ের ভালো বা মন্দ স্বভাব যাই থাকুক না কেন সেসবকে বিবেচনায় না এনেই তাদেরকে শ্রদ্ধা করতে হবে। বাবা মায়ের প্রতি এ শ্রদ্ধাবোধের উৎস হল ইসলামী শিক্ষা। পবিত্র কোরআনের সূরা লোকমানের 14 আয়াতে মহান আল্লাহ বলেছেন, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি, তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তার দুধ ছড়ানো 2 বছর হয়। হ্যাঁ, আমি নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে। এছাড়াও সূরা আসরার 23-24 আয়াতে মহান আল্লাহ বলেছেন,
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না বা কর্কশ আচরণ করো না তাদের সঙ্গে এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো হে পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন।
ইরানের প্রখ্যাত আলেম মরহুম আয়াতুল্লাহিল ওজমা মারআশি নাজাফি থেকে বর্ণিত হয়েছে, যখন প্রায় 10 বছর বয়সের বালক ছিলাম তখন একবার মা বললেন, দুপুরের খাবারের সময় হয়েছে, যাও উপরের তলায় গিয়ে তোমার বাবাকে ডাকো। দেখলাম যে বাবা তার বইগুলোর উপর ঘুমিয়ে পড়েছেন, ফলে দ্বিধায় পড়ে গেলাম। মায়ের আদেশ অনুযায়ী বাবাকে জাগিয়ে তুললে মধুর ঘুম ভেঙে যাওয়ার কারণে বাবা রাগ করবেন, তাই এমন সিদ্ধান্ত নিলাম যে বাবাকে জাগিয়ে তুললেও তিনি যেন রাগ না করেন। আমি নত যেন হয়ে বাবার পায়ের তালুতে চুমু খেলাম। বাবা তখনই জেগে আমার অবস্থা দেখে কেঁদে ফেললেন ও তখনই আমার জন্য দোয়া করলেন। আজ পর্যন্ত আমার যা কিছু আছে তা বাবার কয়েকটি দোয়ারই ফল।
ইরানি পরিবারগুলোতে এখনও বাবা মায়ের সঙ্গে সন্তানের গভীর ভালোবাসার ও হৃদ্যতার সম্পর্ক দেখা যায়। ভাই বোন ও পরিবারের অন্যদের সঙ্গে সন্তানদের সম্পর্ক বাবা মায়ের সঙ্গে সম্পর্কের মতো অতটা গভীর না হলেও পরিবারের অন্যদের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগে তা প্রভাব রাখে, কারণ তারা বাবা মায়ের কাছ থেকে অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতা বা কৌশলগুলো শিখতে এবং সমাজের অন্য সদস্যদের জন্যেও বিশ্বাস বা আস্থা এবং অনুরাগপূর্ণ পরিবেশ বা সুস্থ পরিবেশ তৈরি করতে সক্ষম হয়।
সংসারকে সুখময় করতে হলে স্বামী ও স্ত্রী উভয়কেই হতে হবে ন্যায়পরায়ণ এবং পরস্পরের সহযোগী। তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী বা জন্মগতভাবে একের চেয়ে অন্যজন শ্রেয় এমন ধারণার কোনো ভিত্তি নেই। স্ত্রী তার চিন্তা ও বুদ্ধিমত্তাকে স্নেহশীলতা এবং সুন্দর বচন রচনার কাজে লাগাতে পারেন। অন্যদিকে স্বামীও তার দক্ষতাকে বুদ্ধিদীপ্ত ভাবনা ও মানবীয় চিন্তার মাধ্যমে প্রকাশ করতে পারেন। সংসারকে সুখময় করতে স্বামী ও স্ত্রীর জন্য আরেকটি জরুরি বিষয় হল গুরুত্বপূর্ণ এবং মৌলিক নানা বিষয়ে পরস্পরের সঙ্গে পরামর্শ করা। বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা বা না রাখা, কেনাকাটা ও নানা অনুষ্ঠান আয়োজনের বিষয়সহ আরও অনেক বিষয়ে স্বামী স্ত্রীর উচিত পরস্পরের সঙ্গে পরামর্শ করা। আমিরুল মোমিনীন হযরত আলী আল ইসলাম বলেছেন, পরামর্শের চেয়ে ভালো কোনো মদদদাতা আর নেই। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
শুনলেন সুখের নীর। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বিশ্ব সংবাদ শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এরোস্পেসের ব্রিগেডের ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ভূগর্ভস্থ যে ড্রোন ঘাঁটি উন্মোচন করা হয়েছে সেখান থেকে একসঙ্গে 7টি ড্রোন উৎক্ষেপণ করা সম্ভব। পরিত্যক্ত তেল ট্যাঙ্কার খালাস করার চুক্তি করল আনসারুল্লাহ ও জাতিসংঘ, এই শিরোনামের খবরে বলা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উপকূলের পরিত্যক্ত একটি তেল ট্যাঙ্কার খালাস করার ব্যাপারে হুতি আনসারুল্লাহ আন্দোলন এবং জাতিসংঘের মধ্যে চুক্তি হয়েছে। জাহাজটি ইয়েমেনের উপকূলে মারাত্মক রকমের পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা এরোফ্লট। আগামী 8 মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাশিয়া যেসব দেশের উপর নিষেধাজ্ঞা দেয়নি সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে। এক্ষেত্রে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা বলা হয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এর আগে রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রুজাভাস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেওয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় সৌদি যুবরাজের আগ্রহ প্রকাশ, স্বাগত জানিয়েছেন আমির আবদুল্লাহিয়ান। ইউক্রেন সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এরদোগান, নো ফ্লাই জোনের বিরুদ্ধে পুতিনের কঠোর হুঁশিয়ারি। ময়মনসিংহ মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের জন্য ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্রলীগের কয়েকজন সাময়িক বহিষ্কার। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলা, এক বেসামরিক ব্যক্তি নিহত, পুলিশ সহ আহত 20। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।
تهران نخوسم ایرانی